বিশেষ কিছু তথ্যাবলী আসুন সবে জানি জানি।
আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন আম্মা বা'দ ফা'উযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রাহমানির রাহিম ওয়াসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া হাবিবাল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাবিয়াল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া নূরাল্লাহ। মাদানী চ্যানেলের দর্শকবৃন্দে উপস্থিত হয়েছি মাদানী চ্যানেলের ট্রান্সমিশন নিয়ে, যার নাম হচ্ছে বিশেষ কিছু তথ্যাবলী। আপনারা যেখান থেকে আমাদের সাথে অ্যাড হয়েছেন আপনাদের সকলকেই জানাচ্ছি আমাদের অনুষ্ঠানের পক্ষ থেকে অসংখ্য শুভেচ্ছা। দরুদে পাকের অসংখ্য অগণিত ফজিলত প্রিয় আকা মক্কি মাদানী মুস্তফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ফরমান, মান সাল্লা আলাইয়া সাল্লাল্লাহু আলাইহি আশরান, অর্থাৎ যে ব্যক্তি আমার প্রতি একবার দরুদ পড়বে আল্লাহ পাক তার উপর দশটি রহমত নাজিল করবেন। সল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। দর্শক, বিশেষ কিছু তথ্যাবলী অনুষ্ঠান এবং আপনারা জানেন এই অনুষ্ঠানের চারটি সেগমেন্ট থাকে। আসুন আমরা আমাদের প্রথম সেগমেন্টের দিকে যাই, যার নাম হচ্ছে আমি একিরাম আলাইহিমুসসালামের জীবনী।
বিশেষ কিছু তথ্যাবলী আসুন সবে জানি জানি।
দর্শক, আজকে আমরা যে নবীর ব্যাপারে শুনব, তিনি হচ্ছেন হযরত আরমিয়া আলাইহিসসালাম। ওনার নাম পবিত্র কুরআনে পাকে আসেনি বা বর্ণিত হয়নি। একটি জিনিস মনে রাখবেন দর্শক, যে এক এক রেওয়ায়েতে এক এক রকম আমরা পড়তে পাই, শুনতে পাই যে লক্ষ নবী বা লক্ষাধিক নবী আমাদের এই দুনিয়াতে এসেছেন, কিন্তু সবার নাম কুরআনে পাকে কিন্তু নেই। কিন্তু বিভিন্ন ঘটনার মাধ্যমে, বিভিন্ন রেওয়ায়াতের মাধ্যমে আমরা বিভিন্ন নবীর আলোচনা অনেক জায়গায় শুনতে পাই, পড়তে পাই। ঠিক তেমনি আরমিয়া আলাইহিসসালামের নাম মুবারকও পবিত্র কোরআনে পাকে বর্ণিত হয়নি। তবে তার আমলের বক্ত নাসির নামক একজন জালিম ছিল, জালিম বাদশাহ, এর জুলুম সম্পর্কে পবিত্র কোরআনে সূরা বনি ইসরায়েলের 4 ও 5 নম্বর আয়াতে আলোচনা করা হয়েছে। তার নাম হচ্ছে আরমিয়া, আর ওনার পিতার নাম হচ্ছে হালকিয়া, এবং তিনি ইয়াকুব আলাইহিসসালামের বংশধর ছিলেন। হযরত আরমিয়া আলাইহিসসালাম ইয়াকুব আলাইহিসসালামের বংশধর ছিলেন। তো আরমিয়া আলাইহিসসালামের ব্যাপারে যে ঘটনাটি আমি আজকে আপনাদের সামনে উপস্থাপন করছি, সেটা হচ্ছে পবিত্র কোরআনে বর্ণিত সূরা বাকারার 259 এ আয়াতে বর্ণিত ঘটনাটি কোন নবী সম্পর্কে তা ওলামাদের মধ্যে মতভেদ রয়েছে। অর্থাৎ আমি যে এখন আয়াতটির ব্যাপারে বলবো, তো এটা কোন নবীর ব্যাপারে, এ ব্যাপারে মতবিরোধ আছে। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত আবদুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা, হযরত আবদুল্লাহ ইবনে সালাম রাদিয়াল্লাহু তাআলা আনহুমা এবং হযরত কাতাদা, সুলাইমান ও হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহুম এর প্রমুখের মতে, ইনাদের মতে এই ঘটনাটি হযরত উজাইর আলাইহিসসালামের সাথে সম্পৃক্ত। পক্ষান্তরে ওহাব ইবনে মুনাব্বা, আবদুল্লাহ ইবনে ওবাইদ ও এক বর্ণনা মতে আবদুল্লাহ ইবনে সালাম রাদিয়াল্লাহু তাআলা আনহুমের মতে এই ঘটনা সংঘটিত হয়েছিল হযরত আরমিয়া আলাইহিসসালাম, অর্থাৎ আজকে যে নবীর আলোচনা আমরা করছি ওনার সাথে। ইবনে জারির, তাবারি ও ইবনে কাসির রহমতুল্লাহি তাআলা আলাই এনাদের মতে এই মতটি অধিক প্রাধান্য, অর্থাৎ সূরা বাকারার 259 আয়াত সবচেয়ে বেশি প্রাধান্য পেয়েছে হযরত আরমিয়া আলাইহিসসালামের সাথে সম্পৃক্ততা। দ্বিতীয় মত অনুযায়ী মোহাম্মদ বিন ইসহাক হযরত ওয়াহাব বিন মুনাব্বা রাদিয়াল্লাহু তাআলা আনহুম থেকে বর্ণনা করেছেন, আল্লাহ তাআলা হযরত আরমিয়া আলাইহিসসালামকে বনি ইসরায়েলের বাদশাহ নাসিবা বিন আমাওয়াসের সাহায্য করার জন্য প্রেরণ করেন। আল্লাহ পাক, নাসিয়া ছিলেন খুবই পুণ্যবান, হযরত আরমিয়া আলাইহিসসালাম তার নিকট আল্লাহর পয়গাম, আল্লাহর মেসেজ নিয়ে গেলেন। যখন বনি ইসরায়েলের অপরাধের প্রবণতা বেড়ে যায়, তখন আল্লাহ তাআলা হযরত আরমিয়া আলাইহিসসালামকে ওহির মাধ্যমে জানালেন যে বনি ইসরায়েলীদেরকে বিপদগ্রস্ত করা হবে, তারা যে অপরাধ প্রবণতা বাড়িয়ে দিয়েছে এর জন্য তাদেরকে বিপদগ্রস্ত করা হবে, এক জালেমকে তাদের জন্য নির্ধারণ করা হবে যে তাদের অনেক লোককে ধ্বংস করবে। এ কথা শুনে হযরত আরমিয়া আলাইহিসসালাম ব্যথিত হয়ে পড়লেন। তখন তাকে জানানো হলো, যতক্ষণ তুমি নির্দেশ না করবে ততক্ষণ আমি তাদেরকে ধ্বংস করব না। অর্থাৎ আল্লাহ তাআলা নির্দেশ দিয়েছে যে তুমি যতক্ষণ নির্দেশ দিবে না বা তুমি যতক্ষণ মত দিবে না ততক্ষণ পর্যন্ত আমি তাদেরকে ধ্বংস করব না। আরবিহ আলাইহিসসালাম এটা শুনে খুশি হয়ে গেলেন। তিনি কয়েক বৎসর সেখানে অতিবাহিত করলেন। বনি ইসরায়েলের অবাধ্যতা বেড়েই চলল, ওহি আসতে লাগলো কম। বাদশা তাদেরকে কয়েকবার তওবা করার পরামর্শ দিল যে তোমরা যদি তওবা না করো তাহলে আল্লাহ পাকের পক্ষ থেকে কিন্তু আজাব আসবে, বিপদ আসবে, কিন্তু তারা মানল না। তখন বাবেলের বাদশা বখতনসর তার সেনাবাহিনী নিয়ে বনি ইসরায়েলের দিকে রওনা হলো। বাদশা ভয় পেলেন। হযরত আরবি আলাইহিসসালাম বললেন, আল্লাহর প্রতিশ্রুতির প্রতি রয়েছে আমার পূর্ণ নির্ভরতা, অর্থাৎ আল্লাহ পাক যে আমাকে মেসেজ দিয়েছেন এটা কিন্তু সত্য আর এটার প্রতি আমার পূর্ণ আস্থা আছে। এরই মধ্যে আল্লাহর আদেশে একজন ফেরেশতা বনি ইসরায়েলের মতো পোশাক পরে আরবি আলাইহিসসালামের কাছে এলেন। তিনি বললেন, হে আল্লাহর নবী, আমি আমার গৃহবাসীদের সম্বন্ধে আপনাকে জানাতে চাই। আমি তাদের সাথে উত্তম ব্যবহার করি তবুও তারা আমার উপর নারাজ। হযরত আরবি আলাইহিসসালাম বললেন, তুমি ভালো আচরণ করতে থাকো। কিছুদিন পর ওই ফেরেশতা মানুষের পোশাক পরে পুনরায় আগমন করলেন। এবারও তিনি সে একই অভিযোগ করলেন যে তারা তো আমার সাথে খারাপ আচরণ করছে, এবং নবী পূর্বের মতোই ওনাকে জবাব দিলেন। কয়েক বছর পর বখতনসর বাইতুল মুকাদ্দাসকে ঘিরে ফেলল। হযরত আরবি আলাইহিসসালাম বাইতুল মুকাদ্দাসের দেয়ালের উপর বসেছিলেন। বনি ইসরায়েলের বাদশা তাকে বললেন, আল্লাহ তাআলার প্রতিশ্রুতির কি হলো? হঠাৎ ওই ফেরেশতা এলেন এবং তার গৃহবাসীদের অপ্রশংসা করলেন। হযরত আরবি আলাইহিসসালাম বললেন, আমি তো এতদিন পর্যন্ত ধৈর্য ধারণ করেছি এবং আপনাদের অবস্থা দেখেই আসছি, কিন্তু এখন তাদের অপরাধ প্রবণতা বেড়েছে অনেক বেশি, এজন্য আল্লাহর প্রতি আমি অভিমানী হয়ে পড়েছি। আপনার প্রতি নিবেদন, আপনি তাদের জন্য বদদোয়া করুন। হযরত আরবি আলাইহিসসালাম প্রার্থনা জানালেন, হে আকাশ ও পৃথিবীর বাদশাহ, তারা যদি তোমার অসন্তোষ ভাজন হয়ে থাকে তবে তুমি তাদেরকে ধ্বংস করে দাও। হঠাৎ জ্বলে উঠল ভয়ঙ্কর বিদ্যুৎ, কেননা আল্লাহ পাক বলেছিলেন যে হে আরমি আলাইহিসসালাম, যতক্ষণ তুমি চাইবে না ততক্ষণ আমি তাদেরকে ধ্বংস করব না। এরপর ইনি যখন ধ্বংসের কথা বললেন, হঠাৎ জ্বলে উঠল ভয়ঙ্কর বিদ্যুৎ আর জমিন খুলে দিল ষাটটি দরজা, জমিন ষাটটি দরজা খুলে দিল। হযরত আরমি আলাইহিসসালাম আরজ করলেন, হে আমার প্রতিপালক, তোমার প্রতিশ্রুতির কি হলো? আওয়াজ এলো, তাদের উপর আজাব এসে পড়েছে। এই আজাব এসেছে তোমার প্রার্থনার কারণেই। হযরত আরমি আলাইহিসসালাম তখন বুঝতে পারলেন আগন্তুক ব্যক্তিটি মানুষ নয় ফেরেশতা। তিনি অরণ্যে চলে গেলেন। বখতনসর এসে বাইতুল মুকাদ্দাস ধ্বংস করে দিল। তারপর শাম দেশে চলে গেল। সেখান থেকে সে বাবেলে চলে গেলে আরমি আলাইহিসসালাম তার গাধায় চড়ে জঙ্গল থেকে ফিরে এলেন। ওই সময় তার থলের মধ্যে ছিল কিছু ইরাকি আঙ্গুর ও ডুমুর। ধ্বংসস্তূপ দেখে তিনি মনে মনে বললেন, মৃত্যুর পর আল্লাহ কেমন করে আবার জীবন দান করবেন? ওনার মনে মনে এই প্রশ্নটা আসলো। তিনি তার গাধাটিকে রশি দিয়ে বাঁধলেন এবং অল্পক্ষণের মধ্যেই ঢলে পড়লেন এবং চলে গেলেন গভীর নিদ্রায়। তার নিদ্রা ছিল মৃত্যুর মতো। সাইদ ইবনে মনসুর রদিয়াল্লাহ তাআলা আনহু, হাসান বসরি রদিয়াল্লাহ তাআলা আনহু থেকে এবং ইবনে হাতেম হযরত কাতাদা থেকে রদিয়াল্লাহ তাআলা আনহুম থেকে বর্ণনা করেন, তার নিদ্রা শুরু হয়েছিল চাশতের সময় থেকে, অর্থাৎ আমরা ইশরাক চাশতে যে সময়টা থাকে, তো চাশতের সময় থেকে ওনার নিদ্রা শুরু হয়েছিল। একশো বছর পর্যন্ত তিনি ওই অবস্থায় রইলেন। তার গাধা আঙ্গুর ও ডুমুর তার পাশেই পড়ে থাকলো। সত্তর বছর পর আল্লাহ এক ফেরেশতাকে পারস্যের বাদশাহ নোশেকের নিকট পাঠালেন। ফেরেশতা বললেন, আল্লাহ তোমাকে বাইতুল মুকাদ্দাস ও তার পার্শ্ববর্তী শহর নতুন করে আবাদ করতে আদেশ দিলেন। নোশেক হুকুম পালনে তৎপর হলেন। ওদিকে একটি মশা বখতনসরের মস্তিষ্কে প্রবেশ করল এবং তার জীবন অবসান ঘটালো জীবনের মধ্যে। বাবেলের ইহুদিরা মুক্তি লাভ করলো, তারা ফিরে গেল বাইতুল মুকাদ্দাস ও তার পার্শ্ববর্তী এলাকায়। নগর নির্মাণের কাজ চলল 30 বছর ধরে। এ সময় হযরত আরমিয়া আলাইহিসসালাম পুনর্জীবিত হলেন। সূর্য তখন অস্তমিত প্রায়। আল্লাহ তার নিকট একজন ফেরেশতা পাঠালেন। তিনি বললেন, আপনি কতক্ষণ ঘুমিয়ে কাটিয়েছিলেন? অস্তাচলের দিকে চেয়ে তিনি বললেন, একদিন। বরং পুরো একদিনও নয়, ফেরেশতা বললেন, আপনি ঘুমিয়েছেন 100 বছর ধরে। দেখুন এই হচ্ছে আপনার সে আঙ্গুর আর ডুমুর। আপনার গাধাটির দিকে তাকান, তিনি তাকালেন, তার গলায় যেমন নতুন রশি বাঁধা ছিল তেমনি আছে। কেউ কেউ বলেছেন গাধাটি মরেই গিয়েছিল, অন্তিচর্ম সব মিশে গিয়েছিল মাটিতে। আল্লাহর ইচ্ছে ছিল হযরত আরমিয়া আলাইহিস সালামের দৃষ্টির সামনে গাধাটি জীবিত হোক, তাই হুকুম হয়েছে তাকাও। গাধাটি মরে মাটির সাথে মিশে গিয়েছিল, কিন্তু হযরত আরমিয়া আলাইহিস সালামের শরীর ছিল অক্ষত। নবীদের শরীর অক্ষতই থাকে। হাদিস শরীফে এসেছে যে নবীদের শরীর গ্রাস করা জমিনের জন্য হারাম করে দেয়া হয়েছে। তো প্রিয় ইসলামী ভাইয়েরা আর মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, এখানে অনেক কিছু আমাদের জন্য শিক্ষা আছে। যেমন প্রথম শিক্ষা হচ্ছে যে আল্লাহ তাআলা যখন নবীদেরকে কোনো কওমের কাছে পাঠায়, যখন কোনো অঞ্চলে পাঠায়, কোনো এলাকায় পাঠায়, তখন প্রথমত নবীদের মাধ্যমে তাদেরকে সংশোধনের পথ দেখানো হয়। অর্থাৎ যখন কোনো নবী কোনো এলাকায় যায়, তখন ওই এলাকার মানুষদের অবাধ্যতার খবর এটা নবীরা জেনে যায়, এবং আল্লাহ পাকের পক্ষ থেকে কিন্তু তারা জেনেও যায় যে এরা যদি না শুধরায় তাহলে কিন্তু এদের উপর কঠিন বিপদ নেমে আসবে। কিন্তু নবীরা এই মেসেজটা দেওয়ার পরেও অনেক নবী বিদ্বেষীরা, অনেক গুস্তাখে রসুলরা, তারা তাদের সেই পাপাচারের মধ্যে লিপ্তই থাকে। তো যখন আল্লাহ পাক তাদের উপর নারাজ হয়ে যায় তাদের পাপাচার বেশি হওয়ার কারণে, তখন নবীদের হুকুম না মানার পরে যখন তাদের পাপ অন্তিম পর্যায়ে চলে যায়, তখন আল্লাহ পাকের পক্ষ থেকে তাদের আজাব চলে আসে। ঠিক তেমনি আমরা আরমিয়া আলী ইসলামের ক্ষেত্রেও দেখেছি। এবং এখানে আরেকটা জিনিস দেখেছি যে আল্লাহ পাক যে মৃত্যুর পর জীবিত করবে, বা কিয়ামতের দিন যে আমরা দেখব যে মৃতরা আবার জীবিত হবে, সেটা আল্লাহ পাক দুনিয়াতে থাকতে দেখিয়ে দিয়েছে আরমিয়া আলী ইসলামের মাধ্যমে। এবং আরেকটা জিনিস যেটা আমরা আকিদার বিষয়ে প্রকাশ পাই, সেটা হচ্ছে নবী এবং রসুল ইনারা তো আছেনই, ইনাদের শরীর তো মাটি ভক্ষণ করতে পারবেই না, বরং যারা আল্লাহ পাকের সলেহীন বান্দা, নেক বান্দা, আল্লাহ পাকের ইবাদত ও রিয়াজত করতে করতে দুনিয়া থেকে বিদায় নিয়েছে, আল্লাহ পাককে সন্তুষ্ট করে নিয়েছে দুনিয়াতে থাকতে, তাদের শরীরও মাটি ভক্ষণ করতে পারবে না। তো এজন্য আমাদের উচিত নবীদের যে জীবনী আমরা পড়ে থাকি, আল্লাহর ওলিদের যে জীবনী আমরা পড়ে থাকি, সেখান থেকে নিজের জীবনের জন্য কিছু সবক নিয়ে নেওয়া। আল্লাহ করিম আমাদের সবাইকে আমার রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দেয়া হুকুম মোতাবেক জীবন অতিবাহিত করার তৌফিক দান করুক। আসুন আমরা আমাদের দ্বিতীয় সেগমেন্টের দিকে যাই, যার নাম হচ্ছে স্বাস্থ্যর পরামর্শ, হেলথ টিপ।
বিশেষ কিছু তথ্যাবলী আসুন সবে জানি জানি।
আজকে আমরা আলোচনা করব ফিট নিয়ে, অর্থাৎ পা, আমাদের লোয়ার মোস্ট পয়েন্ট অফ বডি, অর্থাৎ আমাদের বডির সবচেয়ে নিচের পার্ট বা নিচের অংশ হচ্ছে এই পা। তো দেখতে হয়তো বা পা এটা স্বাভাবিক জিনিস মনে হতে পারে, কিন্তু আল্লাহ তাআলার কুদরতের মধ্যে অন্যতম একটা কুদরত হচ্ছে এই আমাদের পা। কেননা মানুষের শরীর এটা আল্লাহ পাক এমনভাবে তৈরি করেছে যে প্রত্যেকটি অঙ্গই আপন আপন গুরুত্ব বহন করে, অর্থাৎ কোনোটাই কোনো অংশে কম নয়, একটি ছাড়া আরেকটির গুরুত্ব আমরা মানে কোনো অংশে কম বলতে পারি না। আমরা এই পা দিয়েই কী করি? আমরা চলাফেরা করি, ওয়াক করি, এরপর আমরা দৌড়াই, আমরা ক্লাইম করি, অর্থাৎ কোথাও উপরে উঠা, এই ক্ষেত্রে আমরা পায়ের ইউজটা বেশি করি। পায়ের যে একটা গঠন, পায়ের যে স্ট্রাকচার, এর মধ্যে দেখা যায় যে 100 লিগামেন্টস আর টেন্ডেন্স থাকে, অর্থাৎ এগুলো একটা অংশ। তো এই টেন্ডেন্স আর লিগামেন্টস মানে কি? টেন্ডেন্স তাকে বলা হয় যেটা মাসেলস আর বোনসকে সংযুক্ত করে, যেমন একটা নাট বল্টু টাইপের যেটা থাকে যে দুইটা লোহাকে সংযুক্ত করে দেয়, ঠিক তেমনি টেন্ডেন্স যেটা থাকে সেটা পায়ের স্ট্রাকচারের মধ্যে মাসেলস আর বোনসের মধ্যে সংযোগ স্থল তৈরি করে, আর লিগামেন্টস হচ্ছে বোনসের সাথে বোনসের সংযোগ স্থল, এটাকে লিগামেন্টস বলা হয়। তো এরকম 100 টেন্ডেন্স অ্যান্ড লিগামেন্টস আমাদের পায়ের স্ট্রাকচারের মধ্যে থাকে। পা আসলে হাতের মতোই, হাতের গঠন আর পায়ের গঠন প্রায় সেম, কিন্তু হাতের চাইতে পা পুরো শরীরের যে একটা ওজন, পুরো শরীরের যে একটা ওয়েট, এটাকে বহন করে পা। এজন্য আমরা পাকে খুব কমই নড়াচড়া বা ফ্রিলি খুব কমই নড়াচড়া করতে পারি। হাতকে যেভাবে আমরা ফ্রিলি নড়াচড়া করতে পারি, ঠিক পাটাকে ওভাবে করতে পারি না। মানুষের হাত খোলা থাকে, অর্থাৎ আমরা যখন এখন চলতেছি, আমরা যদি হাঁটি তাহলে আমাদের হাতগুলো খোলা, অর্থাৎ ফ্রি, এবং পাগুলো চলতে থাকে। কিন্তু অন্যান্য যে প্রাণীগুলো আছে এদের হাতও বন্ধ, পাও বন্ধ, অর্থাৎ তাদের চারোটাই অঙ্গগুলো কোথায় থাকে, মাটির দিকে থাকে, চারোটাই তাকে ইউজ করতে হয়। আমরা চলতে চলতে, পা দিয়ে চলতে চলতে অনেকগুলো কাজ করে ফেলতে পারি, এরপর বিভিন্ন জায়গায় যেতে পারি, এবং মোবাইলও, মোবাইলে ইউজ করে করে আমরা অনেক কাজ করে ফেলতে পারি। কিন্তু মনে রাখবেন, চলতে চলতে মোবাইলে যাতে ইউজ না করা হয়, মোবাইলের যে কার্যপ্রণালীগুলো আছে সেগুলো যাতে আমরা সম্পাদন না করি, কারণ অনেক সময় দেখা যায় যে অসতর্কতার কারণে আমাদের বিভিন্ন অ্যাক্সিডেন্ট হওয়ার সম্ভাবনা থাকে। মনে রাখবেন, ওভার ওয়ার্কড পার্ট হচ্ছে আমাদের ফিট, অর্থাৎ সবচেয়ে বেশি যে কাজটা শরীরের মধ্যে করে সেটা হচ্ছে পা। আমরা দিনে কমপক্ষে 8,000 থেকে 10,000 কদম চলি, কমপক্ষে এটা দিনে 8,000 থেকে 10,000 কদম, অর্থাৎ এক কদম দিলে এটাকে একবার কাউন্ট করা হয়, তো এভাবে 8 থেকে 10,000 কদম আমরা চলি। তো রিসার্চাররা রিসার্চ করেছে, যদি একটা মানুষের, যেমন একটা আনুমানিক বা অ্যাভারেজ গড় আয়ু হিসাব করে যদি কোনো একটা মানুষের পুরো বছরের কদমকে হিসাব করা হয়, তাহলে বের করা হয়েছে যে এই কদম দ্বারা সে পুরো দুনিয়া 4 বার চক্কর দিতে পারবে, পুরো দুনিয়া 4 বার চক্কর দিতে পারবে, এতগুলো কদম সে হাঁটে। তো বলা হচ্ছে পায়ের মধ্যে সুড়সুড়ি একটু একটু বেশি থাকে, আর এটা থাকাটাও স্বাভাবিক এবং থাকাটা ভালো। কারো পায়ের মধ্যে যদি সুড়সুড়ি ভাব না থাকে, তাহলে কিন্তু তার অনেকগুলো কাজের মধ্যে ক্ষতি সাধন হতে পারে বা ব্যাঘাত ঘটতে পারে, এজন্য ডাক্তারের পরামর্শ অবশ্যই গ্রহণ করতে হবে। রিসার্চাররা বলেছে প্রতি 30 সেকেন্ডে ডায়াবেটিসের কারণে একজনের পা কেটে ফেলা হয় দুনিয়ার মধ্যে। তো এজন্য পা এমন একটা নিয়ামত যেটা আবার অনেক রোগের সম্মুখীন হলে কেটেও ফেলতে হয়। জি হ্যাঁ, ডায়াবেটিস এমন একটি রোগ যেটার কারণে বিভিন্ন সময় পা কেটে ফেলতে হচ্ছে। তো আপনাকে শরীরের যত্ন নিতে হবে যাতে চিনির প্রভাব বেড়ে না যায় এবং এই রোগটা আপনার শরীরের মধ্যে প্রবেশ না করে, কারণ এই রোগটা যখন প্রবেশ করবে শুধু পা কেন, বিভিন্ন জায়গার মধ্যে ব্যাঘাত ঘটাতে পারে এবং বিভিন্ন সমস্যার, মানে কি বলবো, দরজা হচ্ছে এই রোগ। অর্থাৎ এই দরজাটা যখন খুলে যায়, অন্যান্য অনেক রোগের বিস্তার লাভ করতে শুরু করে। এবং পায়ের নখ, পায়ের আঙ্গুল, এগুলো সবসময় খেয়াল রাখবেন। যেমন শীতকালে পাকে একটু আমরা কম গুরুত্ব দিই, তো সেখানে আপনার যে শীতকালীন যে ক্রিমগুলো আছে সেখানে একটু মাসাজ করা উচিত, যাতে পার বডিটা ফিট থাকে। অনেক সময় আমরা নখ কাটি, তো ওখানে অনেক সময় দেখা যায় যে পায়ের আঙ্গুলের ভেতরে ভেতরে ময়লাগুলো পরিষ্কার করতে গিয়ে আমরা একটু বেশি ওখানে ভেতরে, আমাদের যে নেইল কাটার বলেন বা যা দিয়ে আমরা নখটা পরিষ্কার করি, সেখানে একটু ভেতর বেশি আমরা প্রবেশ করিয়ে দিই। অনেক সময় দেখা যায় এখান থেকে আমাদের জখম সৃষ্টি হয়, জখম থেকে ইনফেকশন হয়, ইনফেকশন থেকে অবশেষে আঙ্গুল পর্যন্ত কেটে ফেলতে হয়। তো এজন্য দাঁত থাকতে দাঁতের মর্যাদা দেয়া একটা প্রবাদ আছে, তো এজন্য আমরা পা থাকতে পায়ের মর্যাদা দিই, পাকে ভালোভাবে যত্ন নেই, পায়ের যথাযথ যত্ন নিয়ে এই পাটাকে সুস্থ রাখি। ইনশাল্লাহ আমার পা সুস্থ থাকলে শরীরের অন্যান্য কাজগুলো আসানির সাথে হয়ে যাবে। আজকে আমরা শুনলাম পায়ের কিছু অংশ নিয়ে। আল্লাহ তাআলা আমাদের সবাইকে আল্লাহ পাকের এই নিয়ামতগুলোর কদর করার এবং এগুলোর খেয়াল রাখার তৌফিক দান করুক। দর্শক, আসুন আমরা আমাদের তৃতীয় সেগমেন্ট শুরু করি, যার নাম হচ্ছে কিতাবের বিবরণী। এবং আজকে আমার সামনে খুবই সুন্দর একটি কিতাব আছে, যার নাম হচ্ছে যেমন কর্ম তেমন ফল।
বিশেষ কিছু তথ্যাবলী আসুন সবে জানি জানি।
এটা উপস্থাপনা করেছে আল মদিনাতুল ইলমিয়া মজলিস এবং প্রকাশ করেছে আমাদের মাকতাবুল মদিনা, এবং এর টোটাল যে পেজ সংখ্যা তা হচ্ছে 112, অর্থাৎ 112। তো আসুন আমরা এই কিতাব থেকে কিছু মাদানিফুল হাসিল করি, দেখি এই কিতাবে আমাদের জন্য কি দরস আছে। এখানে একটি ঘটনা এভাবে এসেছে যে হযরত মাওলানা জালালউদ্দিন রুমি রহমতুল্লাহি তাআলা আলাই মসনবী শরীফে একটি শিক্ষণীয় ঘটনা লিখেছেন। মাটি খাওয়ার শৌখিন এক ব্যক্তি একবার দোকান থেকে চিনি ক্রয় করার জন্য গেল। তখন দোকানদার বলল, আমার বাটখারাগুলো যা দ্বারা আমি ওজনকে মাপি বা ওজন পরিমাপ করা হয়, এগুলো হচ্ছে মাটির তৈরি। যেমন আমরা 1 কেজি 2 কেজি 5 কেজি যে শিল এখন ব্যবহার করা হয়, ওনার কাছে জিনিস হচ্ছে মাটির শিল। তো যদি সম্মত হও তবে এতেই আমি ওজন দিতে পারবো। তো যিনি গ্রাহক ছিলেন উনি বলছে, আমার চিনির প্রয়োজন, আপনি যে কোনো কিছু দিয়ে আমাকে ওজন করে দিন। এদিকে দোকানদার চিনি আনার জন্য দোকানের ভেতর গেল, আর এদিকে মাটি খাওয়ার শৌখিন গ্রাহক, অর্থাৎ তিনি মাটি খাওয়ার, তার মধ্যে একটা প্রবণতা ছিল, মাটি খেয়ে ফেলত। এখন মাটি খাওয়ার শৌখিন গ্রাহক মাটির বাটখারা চাটতে শুরু করল, পাশাপাশি সে ভয়ও রয়েছে দোকানদার যাতে বুঝতে না পারে, আর মানে আমাকে যাতে দেখে না ফেলে যে আমি তার ক্ষতি করছি। এদিকে দোকানদার তাকে মাটি খেতে দেখে নিয়েছিল, আর সে ইচ্ছা করেই চিনি আনতে দেরি করছিল। মূর্খ ব্যক্তি যতই মাটি খাবে ততই বাটখারার ওজন কমে যাবে, আর সে চিনিও কম পরিমাণে পাবে। যখন ঘরে গিয়ে সে চিনি ওজন করবে, তখন সে জানতে পারবে যে আসলে সে নিজেরই ক্ষতি করে এসেছে। অর্থাৎ যে যেইগুলো দিয়ে যে বাটখারাগুলো দিয়ে মাপা হবে, এগুলো সে যদি চাটে তাহলে এগুলো ওজন তো আস্তে আস্তে কী হয়ে যাবে, কমে যাবে। এখন সে মনে করতেছে এগুলো 1 কেজির শিল, এখন হয়ে গেছে 1/2 কেজি, কিন্তু সে চিনির দাম দিয়েছে 1 কেজি, ঘরে গিয়ে দেখবে 1/2 কেজি। তো এজন্যই বলা হয় যেমন কর্ম তেমন ফল, যে যেমন করবে তাকে তেমন ভোগ করতে হবে। আর বিভাষে বলা হয় যে কামা তাদিনু তুদান, এবং ইংরেজিতে এটাকে বলা হয় অ্যাজ ইউ সো শ্যাল ইউ রিপ, যেমন কর্ম তেমন ফল। এরপর আরেকটি ঘটনা এখানে এভাবে এসেছে, আরওয়া নামক এক মহিলা হযরত সাইয়েদুনা সাঈদ বিন জায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর ঘরের কিছু অংশ নিয়ে ঝগড়া করলো। তিনি রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, এই জমিন তাকে দিয়ে দাও, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ইরশাদ করতে শুনেছি যে ব্যক্তি 1 বিঘা জমিনও অন্যায়ভাবে নেয়, কিয়ামতের দিন তার গলায় 7 জমিনের শিকল পরিয়ে দেওয়া হবে। এরপর তিনি দোয়া করলেন, হে আল্লাহ পাক, যদি এই মহিলাটি মিথ্যুক হয় তবে তাকে অন্ধ করে দাও, আর তার কবর এই স্থানেই করে দাও। বর্ণনাকারী বলেন, সে মহিলা অন্ধ হয়ে গিয়েছিল, দেয়াল হাতড়িয়ে হাতড়িয়ে চলতো এবং বলতো, আমার সাঈদ বিন জায়েদের বদদোয়া লেগেছে। অবশেষে একদিন ঘরে চলতে গিয়ে কূপে পড়ে গেল এবং সেখানে কূপেই তার কবর হয়ে গেল। প্রসিদ্ধ মুফাসসির হাকিমুল উম্মত হযরত মুফতি আহমদ ইয়ার খান রাহমাতুল্লাহি তাআলা আলাই উনি লিখেন যে জমিনে 7টি স্তর উপরে নিচে রয়েছে। কেবল 7টি দেশ নয়, প্রথমে তো এই দখলকারীকে জমিনের 7 স্তরের শিকল পরানো হবে, অতপর তাকে জমিনে ধসিয়ে নেওয়া হবে বা দেয়া হবে। সুতরাং যেসব হাদিস শরীফে বর্ণিত আছে তাকে জমিনে ধসিয়ে দেয়া হবে, যে হাদিসসমূহ এই হাদিসের বিপরীত নয়। আল্লাহ পাক এই দখলকারীর ঘাড় এতই লম্বা করে দিবেন যে এত বড় হাসুলি অর্থাৎ গলার অলঙ্কার বিশেষ তার গলায় ফিট হয়ে যাবে। জানা গেল জমি দখল করা অন্যান্য দখল থেকে কঠিনতর। এজন্য যারা আজকে নিজের আত্মীয় স্বজন ভাই বোনের স্ত্রী সন্তানের জমি বা জায়গা সম্পত্তি এগুলো মেরে খায় বা আত্মসাত করে নেয়, তাদের জন্য এখানে ভয়ের বিষয় যে যেমন কর্ম তেমন ফল, যে যেমন করবে তার জন্য তেমন রেজাল্ট ওয়েট করছে। এরপর আজকে আমরা দেখি যে আমরা আজকে অনেক ক্ষমতা বলে নিজের কাছে ক্ষমতা থাকলে আমরা মানুষকে জুলুম করে বসি। যেমন কেউ যদি আমার চাইতে ক্ষমতার দিক দিয়ে একটু নিচু হয় বা কেউ যদি লো শ্রেণীর মানুষ হয় তার সাথে আমরা জুলুম করি বা তাকে আমরা তার সম্পদ তার হক এগুলো আমরা নষ্ট করি বসি। কিন্তু মনে রাখতে হবে যে মজলুম যাদের উপর জুলুম করা হয় অন্যায়ভাবে তারা কিন্তু মজলুম। আর ওনাদের ব্যাপারে আল্লাহ পাকের রসুল কি ইরশাদ করেন, নবী রহমত শফি উম্মত হুজুরপুর নূর সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, অত্যাচারিতের অর্থাৎ মজলুমের বদদোয়া থেকে বেঁচে থাকো, যদিও বা সে কাফেরই হোক না কেন, কেননা তার সামনে কোনো প্রতিবন্ধক থাকে না। বুখারী শরীফের ব্যাখ্যাকারী আল্লামা আবুল হাসান আলী বিন খলফ কুরতুবি রহমতুল্লাহি তাআলা আলাইহি শরহে বুখারীতে লিখেন, অত্যাচার প্রত্যেক শরীয়তেই হারাম ছিল, অর্থাৎ অত্যাচার এটা শুধু ইসলামে নয় প্রত্যেক শরীয়তেই হারাম ছিল। হাদিসে পাকে বর্ণিত রয়েছে, অত্যাচারিতের মজলুমের দোয়া রদ করা হয় না যদিও বা সে কাফের হোক না কেন। এই হাদিসের অর্থ হলো আল্লাহ পাক যেভাবে মুমিনের প্রতি অত্যাচার করাতে অসন্তুষ্ট হন তেমনিভাবে কাফেরের প্রতি অত্যাচার করাতেও অসন্তুষ্ট হন। প্রিয় ইসলামী ভাইয়েরা, আজ আমরা যারা ক্ষমতা বলে অপরের উপর অত্যাচার করে বসি, ক্ষমতা বলে কারো গায়ের উপর হাত তুলে বসি, ক্ষমতা বলে কারো হককে বিনষ্ট করে দেই, ক্ষমতা বলে কারো জমিকে আমরা আত্মসাৎ করে বসি, তাদের একটু চিন্তা করা উচিত যে নবী রহমত সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন যে যারা মজলুম হয়ে থাকে, যাদের উপর অন্যায়ভাবে অত্যাচার করা হয়, তারা যখন হাত তুলে বদদোয়া করে, তারা যখন আল্লাহ পাকের কাছে নালিশ করে, আল্লাহ পাক তাদের সেই বদদোয়া এবং নালিশকে কবুল করে নেয় এবং যা বদদোয়া করেছে যার বিরুদ্ধে করেছে তার তাকে এমনভাবে ধ্বংস করে দেয় যে তার আর কোনো কিনারা পাওয়া যায় না। এখানে কিন্তু বলা হয়েছে যে শুধু মুসলমানের বদদোয়া নয়, সেটা যদি কাফিরও হয় তাহলে তার বদদোয়া আল্লাহ তাআলা কবুল করে নেয়। এখন এটা কত ভয়ের বিষয় যে আমাদেরকে মুসলিম যারা আছে এদের বদদোয়া থেকে বাঁচা, তো এদের বদদোয়াই কেন নিব আর এদেরকে জুলুমই কেন করব। তো এজন্য আমাদের উচিত যে প্রত্যেকটি মানুষের সাথে ভালোভাবে বিহেভ করা এবং যার যার অবস্থান যেরকম তার সাথে সেভাবেই সাক্ষাৎ করা বা তার সাথে সেভাবেই পেশ হওয়া, অর্থাৎ তার সাথে সেভাবেই মেলামেশা করা, তাকে তার যতটুকু হক সেটা বুঝিয়ে দেওয়া এবং যতটুকু আমার দ্বারা সম্ভব তার সাথে সদাচরণ করা। তো এজন্য আমি নিজেই তার হক বিনষ্ট করা থেকে বেঁচে থাকব এবং তার বদদোয়া থেকে বেঁচে থাকব। এবং কিতাবের মধ্যে তো এটাও এসেছে যে আমরা যাতে কোনো প্রাণীকে পর্যন্ত হত্যা বা অন্যায়ভাবে জুলুম না করি, কোনো প্রাণীকে, কেননা প্রাণীদের বাকশক্তি আছে হয়তো বা সেটা আমরা বুঝতে পারছি না। আল্লাহ পাক তো প্রত্যেকটা মাকলুকের যে কথা বা তাদের নিজস্ব ভাষা এটা তো বুঝতে পারে। এখন আমরা যদি কোনো প্রাণীকে অন্যায়ভাবে জুলুম করে বসি তাহলে সেটার ফল আমি পেয়ে যাব। এজন্য যেমন কর্ম তেমন ফল, অ্যাজ ইউ সো শ্যাল ইউ রিপ। তো আল্লাহ তাআলা আমাদের সবাইকে এ থেকে বাঁচার তৌফিক দান করুক। আপনারা যদি এই কিতাবটি সংগ্রহ করতে চান তাহলে মাকতাবুতুল মদিনা থেকে হাদিয়া সহকারে ইজিলি সংগ্রহ করতে পারবেন, এবং সফট কপি যদি পেতে চান তাহলে আপনি www.dawatislami.net এই ওয়েবসাইটে গিয়ে আমাদের কিতাবটি আপনারা হাসিল করতে পারবেন। আল্লাহ তাআলা আমরা যা কিছু শুনেছি এর উপর ভরপুর আমল করার তৌফিক দান করুক। আসুন আমরা আমাদের লাস্ট এন্ড ফোর্থ সেগমেন্টের দিকে আগাই, যার নাম হচ্ছে আচরণ বিষয়ক দক্ষতা সফট স্কিল।
বিশেষ কিছু তথ্যাবলী আসুন সবে জানি জানি।
আজকে আমাদের বিষয় হচ্ছে সফট স্কিলের মধ্যে ওভার থিঙ্কিং, অত্যাধিক চিন্তা করা, অপ্রয়োজনীয় চিন্তা করা। আসলে মানুষের জীবনে চিন্তা দুশ্চিন্তা এগুলো নিয়েই জীবন, এগুলো নিয়ে লাইফ। কোনো মানুষ বলতে পারবে না যে আমি চিরজীবন সুখের মধ্যেই কাটিয়েছি, বা কোনো একটা মানুষ বলতে পারবে না যে আমি চিরজীবনই দুঃখের মধ্যে কাটিয়েছি। সুখ দুঃখ মিলিয়ে কিন্তু লাইফ আর সার্কেল অফ লাইফের মধ্যে এগুলো কিন্তু অন্যতম একটা পার্ট। কিন্তু চিন্তা আমরা করব কোনো বিষয় নিয়ে, যে কোনো একটা কাজ করতে যাচ্ছি অ্যাজ এ স্টুডেন্ট, অ্যাজ এ প্রফেশনাল আমরা কোনো একটা কাজ করতে যাচ্ছি, অবশ্যই এটা নিয়ে চিন্তা করব, এই কাজটা কেমন করে করলে সাকসেস হব, এই কাজটা আমার জন্য আসলেই কতটুকু উপকার লাভ করবে এবং এই কাজটা আমার জীবনের জন্য কতটুকু ভালো হবে বা মন্দ হবে চিন্তা করব। কিন্তু দেখা যায় অনেক সময় আমরা চিন্তার চাইতে অতিরিক্ত চিন্তা বেশি করে ফেলি, যার কারণে যেটা হওয়ার না সেটাও হয়ে বসে, যেটা রেজাল্ট আসার না সেটাও রেজাল্ট এসে বসে থাকে। তো এজন্য আমরা চিন্তা করব, নট ওভার চিন্তা, অর্থাৎ থিঙ্ক করব, নট ওভার থিঙ্কিং। আর ওভার কোনো কিছুই ভালো না, অর্থাৎ কোনো ক্ষেত্রেই ওভার জিনিসটা ভালো না। একটা মধ্যম পন্থায় যদি কোনো জিনিস থাকে, কোনো লেভেল থাকে, তাহলে কিন্তু সব কিছুতেই বরকত পাওয়া যায়, সব কিছুতেই ভালো রেজাল্ট পাওয়া যায়। ওভার থিঙ্কিংয়ের কারণে কিন্তু আরও উল্টো নিজের শরীরের ক্ষতি হয়ে যায়। যেমন আমরা কোনো একটা কিছু নিয়ে ওভার থিঙ্কিং করছি যে আমি স্টুডেন্ট, আমি ছাত্র, আবার পরীক্ষা, এখন আমি কতটুকু পড়লে আমি পাস করব, কতটুকু পড়লে আমি গোল্ডেন এ প্লাস পাব, কতটুকু পড়লে আমরা সেরা হব, কতটুকু পড়লে আমি টপ করব। এই চিন্তাগুলো যখন ঘুরপাক খায়, তখন পড়ালেখা বাদ দিয়ে যখন চিন্তা মাথার মধ্যে ঢুকে যায়, তখন আসলেই পড়ারটা হয় না, যা পড়ার তাই হয় না। কিন্তু আমি যদি একটা রুটিন ওয়াইজ পড়ালেখা করতে থাকি তাহলে তো অবশ্যই আমি ক্লাস টপ করব। আমি যদি যথাযথ সময়ে আমার পুরো সিলেবাসটাকে কভার আপ করতে পারি তাহলে তো আমি এমনিই গোল্ডেন এ প্লাস পাবো। কিন্তু ওই যে চিন্তাই মাথায় ঘুরতে ঘুরতে আলটিমেটলি সে পাস পর্যন্ত করে না। তো এটা হচ্ছে এখন আমাদের দশা। এবং একটা বিজনেসম্যান যখন কোনো একটা বিজনেস করতে চায়, তখন সে ব্যবসা শুরু করার আগে লাভ লস হিসাব করে ফেলে যে আমার লাভ হবে না লস হবে, কতটুকু লস হবে, না আমার দ্বারা এটিকে হবে না, আমি যদি বেশি লস খেয়ে যাই, অর্থাৎ ওভার থিঙ্কিংয়ের কারণে সে ব্যবসায়ী নামতে পারে না। তো এই জন্য ওভার থিঙ্কিং জিনিসটা এমন যেটা অনেক মানুষ অনেক কাজকে মানুষ থেকে প্রতিবন্ধক হয়ে দাঁড়াচ্ছে আজ। এবং ওভার থিঙ্কিংয়ের কারণে, বেশি চিন্তা করার কারণে আজ আমাদের মধ্যে স্ট্রেস বলেন, ডিপ্রেশন বলেন, এবং আমাদের বিভিন্ন শারীরিক রোগ কিন্তু দেখা দিচ্ছে। যেমন টেনশনের কারণে, ওভার থিঙ্কিংয়ের কারণে আমরা কিন্তু রাতে ঘুমোতে পারি না। ওভার থিঙ্কিং যে আমার কালকে কী হবে, আমার এতগুলো সম্পত্তির কী হবে, আমার টাকা পয়সার কী হবে, হ্যাঁ আমার ব্যাংক ব্যালেন্সের কী হবে, আমার কলকারখানার কাজগুলো বন্ধ হয়ে গেলে কী হবে, অর্থাৎ যা না হওয়ার তা নিয়ে আমরা চিন্তা করতে করতে পুরো রাতের ঘুমকে আমরা হারাম করে দেয়। এই কারণে আমাদের রাতের ঘুম প্রপার না হওয়ার কারণে আমাদের অনেকগুলো রোগ ব্যাধির দরজা কিন্তু খুলে যায়। এই জন্য বলবো যে থিঙ্ক করব, নট ওভার থিঙ্ক। এবং ওভার থিঙ্কিংয়ের কারণে যে প্রবলেমগুলো আজ আমাদের সমাজে দেখা দিয়েছে, সেগুলোর কারণে কিন্তু আরও বেশি দুশ্চিন্তায় আমরা অপর মানুষকে ফেলে দিই। যেমন আমি ওভার থিঙ্কিং করতে করতে কিন্তু আমার নিজেরই ব্লাড প্রেশার লো হয়ে যাচ্ছে, আমার নিজেরই কিন্তু ডায়াবেটিসের প্রবলেম হয়ে যাচ্ছে। আচ্ছা আরেকটা জিনিস, ডায়াবেটিসের কথা যখন আসলোই, যেমন কারো ডায়াবেটিস হয়ে গেল, এখন সে রেজাল্ট আসছে যে ওর ডায়াবেটিস ধরা পড়েছে। এখনও তার অনেক কিছু কিন্তু মানে সব কিছু ঠিক আছে, অর্থাৎ ডায়াবেটিসের কারণে একটা মানুষের যেটা হয় বা যে পর্যায়ে পর্যন্ত চলে যায় এখনও কিন্তু কিছুই হয় নাই, মাত্র ধরা পড়েছে। এখন থেকে সে ওভার থিঙ্কিং করার কারণে ওই রোগগুলো যেগুলো মানে আসবে পরে সেগুলোকে স্বাগতম জানিয়ে আগে নিয়ে আসে। তো এই জন্য ওভার থিঙ্কিং না করা উচিত। তো কোনো একটা রোগ আসলে, কোনো একটা আমার সাথে হয়ে গেলে অ্যাক্সিডেন্ট, বাস এটা আল্লাহ পাকের একটা মানে কি বলবো ফয়সালা হিসেবে আমরা মেনে নিই এবং এটার উপর আল্লাহ পাকের কাছে দোয়া করতে থাকি। আল্লাহ পাক চাইলে ইনশাল্লাহ শিফা দেওয়ার মালিক আল্লাহ তাআলা, রিজিক দেওয়ার মালিক আল্লাহ তাআলা, কামিয়াবি দেওয়ার মালিক আল্লাহ তাআলা। তো ওভার থিঙ্কিং কেন করবো, থিঙ্ক করবো নট ওভার থিঙ্কিং। তো এই জন্য মাথার মধ্যে এই খারাপ দুশ্চিন্তা না দিয়ে আমরা এমন এমন চিন্তা দিতে পারি যেগুলো আমাদের আখিরাতকে সুন্দর করবে। জি হ্যাঁ, আমরা নামাজ কীভাবে পড়বো, নামাজ কম পড়ছি বেশি কীভাবে পড়বো এটা নিয়ে ওভার থিঙ্ক করি, আমরা রোজা ছেড়ে দিয়েছি এগুলোকে কীভাবে কভার আপ করবো, আমার আখলাক কীভাবে সুন্দর করবো এগুলো নিয়ে ওভার থিঙ্কিং করবো, জান্নাতকে কীভাবে আমি হাসিল করবো সেটা নিয়ে ওভার থিঙ্ক করবো, কবরকে কীভাবে সুসজ্জিত করবো সেটা নিয়ে আমি ওভার থিঙ্ক করবো, আমি কিতাব পড়বো। তো এর ফলে কী হবে, আমার অনেক দুশ্চিন্তা আমার মাথা থেকে চলে যাবে, দুনিয়াবি পেরেশানি আমার মাথা থেকে চলে যাবে, ইনশাল্লাহ আমরা আখিরাতমুখী হতে পারবো। তো এই জন্য ওভার কোনো কিছুই ভালো না, ওভার থিঙ্কিংও আমাদের লাইফের জন্য সুফল বয়ে আনে না। তো আল্লাহ তাআলা আমাদের সবাইকে ওভার থিঙ্কিং থেকে হিফাজত করুক, নেগেটিভ থিঙ্ক থেকে হিফাজত করুক। জি হ্যাঁ, এখন আমরা ওভার থিঙ্ক তো করি করি নেগেটিভ থিঙ্কও বেশি করে ফেলি, অর্থাৎ পজিটিভের চাইতে নেগেটিভ বিষয়গুলোকে আমরা বেশি প্রাধান্য দিয়ে থাকি। তো এই জন্য নেগেটিভ থিঙ্ক থেকেও বাঁচতে হবে। আল্লাহ তালা আমাদের সবাইকে বোঝার তৌফিক দান করুক, আমল করার তৌফিক দান করুক। আপনারা দেখেছেন অনুষ্ঠান, বিশেষ কিছু তথ্য বলি আজকে এখানে শেষ করছি। ইনশাআল্লাহ পরবর্তী এপিসোডে আপনাদের সাথে আবারও দেখা হবে। সল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম।
বিশেষ কিছু তথ্যাবলী আসুন সবে জানি জানি।